বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতি দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয়, এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ফার্সি নববর্ষের বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন গাজায় হত্যা নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা। ফিলিস্তিনের হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে হাসপাতালগুলোতে হামলা বৃদ্ধি করেছে। বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ছে, আগের 2 শর্ত মানতে হবে। এবং গাজার বাইরে থেকেও ইসরায়েলি হামলা অব্যাহত। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন গাজায় হত্যা নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আজ ছিল ফার্সি নতুন বছর 1403 এর প্রথম দিন। তিনি আজ ফার্সি নববর্ষ বা নহরুজ উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, অন্যান্য বছরের মতো বিদায়ী ফার্সি বছরেও মিষ্টতা ও তিক্ততা এই দুইয়ের মিশেল ছিল। দেশের ভেতরে বিজ্ঞান প্রযুক্তি ও মৌলিক উৎপাদনের ক্ষেত্রে সর্বত্র যে উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে তা ছিল মিষ্টতা ও সুসংবাদ। অন্যদিকে মানুষের অর্থনৈতিক ও জীবিকার সমস্যা ছিল তিক্ততার অংশ। এছাড়া আলকুস দিবস এবং ইরানের ইসলামী বিপ্লব দিবস অর্থাৎ 22 বাহমানের সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি, নিরাপদে এই বিশাল আয়োজনগুলোর সমাপ্তি, বছরের শেষের দিকে নিরাপদে ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন এবং তাতে জনগণের অংশগ্রহণ ছিল গত বছরের মিষ্টতা ও সুসংবাদ। তবে শহীদ সোলাইমানের শাহাদত বার্ষিকীতে কেরমানে সংঘটিত তিক্ত ঘটনা, বছরের শেষের দিকে বেলুচিস্তানের বন্যা, সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে নানা তৎপরতা ছিল তিক্ত ঘটনাগুলোর অন্যতম। তবে সবচেয়ে তিক্ত বিষয় হল গাজা পরিস্থিতি, যা আমাদের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু। গাজায় যা ঘটছে তার চেয়ে বড় তিক্ত ঘটনা গত বছর আর ঘটেনি। গাজা পরিস্থিতি ছিল আমাদের জন্য, এমনকি বিশ্বের জন্য সবচেয়ে মর্মান্তিক ঘটনা। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি ও রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে সরকারের তৎপরতা ছিল ইতিবাচক ঘটনা। তিনি বলেন, যে বছরটি আমাদের সামনে রয়েছে, অর্থাৎ যে বছরটিতে আমরা এরই মধ্যে প্রবেশ করেছি, তাতে আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এবছরও আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে অর্থনীতি। দেশের দুর্বল পয়েন্ট এখানেই। উৎপাদনের ক্ষেত্রে বড় অগ্রগতি চাইলে অর্থনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। উৎপাদনের ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার পথ ভালোভাবে খুলে দিতে হবে, তাদের অংশগ্রহণ ও উপস্থিতির পথে বাধাগুলো অপসারণ করতে হবে। তিনি নয়া বছরকে জনগণের অংশগ্রহণে উৎপাদনের বৃদ্ধির বছর হিসেবে নামকরণ করেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি গাজা উপত্যকায় ইহুদিবাদে ইসরায়েলের গণহত্যা অভিযান বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, নওরোজ শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা বহন করে। তিনি বলেন, এবছর ফার্সি ভাষাভাষী দেশগুলোতে এমন সময় নওরোজ উৎসব পালিত হচ্ছে যখন নির্যাতিত ও দৃঢ়চেতা গাজাবাসী দখলদার ইসরায়েল সরকারের নির্দয় গণহত্যার শিকার। সেই সঙ্গে গাজার ফিলিস্তিনি জনগণকে কঠোরভাবে অবরোধ করে রাখা হয়েছে। তাদের কপালে দুবেলা খাবার পর্যন্ত জুটছে না এবং তারা ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন। রাইসি বলেন, এ অবস্থায় গাজাবাসীর ওপর ইহুদিবাদীদের ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া আমাদের মানবিক দায়িত্ব। গাজাবাসীর কাছে যে কোনো উপায়ে মানবিক ত্রাণ পৌঁছে দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের শিকার গাজাবাসীর দৃঢ়চেতা মনোভাব ও প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বের আধিপত্যকামী শক্তিগুলো গাজার 23 লাখ মানুষকে সমূলে ধ্বংস করে ফেলার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা ইসরায়েলকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে যাতে ফিলিস্তিনিদের ধ্বংস করে ফেলা যায়, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট রাইসি তার নওরোজের বার্তায় নতুন ফার্সি বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে এখন মরিয়া হয়ে হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। দখলদার সেনারা সোমবার সকালে গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালানোর পর হামাস এই প্রতিক্রিয়া জানাল। সোমবারের হামলায় গাজার পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল মাভু নিহত হন। হামাস এক বিবৃতিতে বলেছে, বিগত প্রায় 6 মাস যাবৎ ফিলিস্তিনি জনগণের অটল অবস্থান ও প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধজয়ের আশাকে সুদূর পরাহত করে তুলেছে। গাজায় স্থল আগ্রাসনের শুরুতে একবার হামলা চালিয়ে শিফা হাসপাতালকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল ইসরায়েলি সেনারা। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পর গাজার স্বাস্থ্য বিভাগ এটিকে আবার সক্রিয় করে এবং বর্তমানে সেখানে শত শত আহত মানুষের চিকিৎসা চলছে। এছাড়াও সেখানে প্রায় 30,000 বেসামরিক নাগরিক আশ্রয় গ্রহণ করেছেন। গাজা উপত্যকার অর্ধেকের বেশি হাসপাতাল বর্তমানে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে অথবা আংশিক চালু রয়েছে। গাজায় গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার সেনাদের গণহত্যা অভিযানে 31,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও মানবতা বিরোধী অপরাধ বন্ধ করার কোনো মানসিকতা তেল আবিব দেখাচ্ছে না। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর আগে গত 12 মার্চ ইরাকি যোদ্ধারা একই বিমানবন্দরে হামলা চালিয়েছিলেন। আজ ওই আন্দোলন এক বিবৃতিতে গাজা উপত্যকার উপর গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করে ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোররাতে ইরাকি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ওই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদীদের ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে তাদের দ্বিতীয় পর্যায়ের হামলা শুরু করেছে। তারা ভূমধ্যসাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করার পাশাপাশি ইসরায়েলি বন্দরগুলোকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়া ইরাকি প্রতিরোধ আন্দোলন গাজা গণহত্যায় ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করার কারণে মার্কিন স্বার্থেও আঘাত হেনে যাচ্ছে। তারা ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে এ পর্যন্ত বেশ কয়েকবার হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ছে। সরকারের নির্বাহী আদেশে আগের মতো 2 শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন পরবর্তী প্রক্রিয়া শেষ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2 শর্ত হল বিদেশে যেতে পারবেন না এবং ঢাকায় থেকে চিকিৎসা করাতে হবে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বলেছিলেন, আবেদনে তারা আগের মতোই খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়েছেন। স্থায়ী মুক্তি মানে বুঝলাম না, তাকে বিদেশে পাঠানোর অনুমতি চাওয়া হচ্ছে? আজ ফাইল হাতে পেয়েছি, তারা খালেদা জিয়ার পরিবার কি অনুরোধ করেছে তা যাচাই বাছাই করে শিগগিরই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আগামীকালের মধ্যে তা হয়ে যাবে ইনশাআল্লাহ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকার কাছে যে বন্দর নির্মাণ করতে চাইছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অনলাইন অ্যাক্টিভিস্ট নাহলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া পোস্টে জো বাইডেনের গোপন উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করেছেন। তিনি আরবি ভাষায় যা লিখেছেন তার অর্থ হল, গাজার কাছে বন্দর নির্মাণের পেছনে বাইডেনের গোপন উদ্দেশ্য কি? গাজা ইস্যুতে বীর পাইলট অ্যারন বুশনেলের নীতি অবস্থানের সমর্থনে জনগণের বিক্ষোভ এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জোরালো হওয়ার পর ধোকা দিয়ে মানুষের ক্ষোভ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মার্কিন জনগণের পাশাপাশি গোটা বিশ্বকে বলছে যে এই বন্দরের কাজ হবে গাজার মানুষকে মানবিক ত্রাণ সরবরাহ করা, কিন্তু তাদের উদ্দেশ্য হল ওই অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস লুট করা। অ্যারন বুশনেল ছিলেন মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য। গত 25 ফেব্রুয়ারি সামরিক বাহিনীর পোশাকে তিনি হাজির হন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন। সেখানেই ঘোষণা দেন তিনি গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না। এরপর নিজের শরীরে আগুন দেন। এ সময়ও তার আকুল আবেদন ছিল একটাই, ফিলিস্তিনের মুক্তি চায়। এরপরই বুশনেলকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে বাঁচানো যায়নি, হাসপাতালে তার মৃত্যু হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন ফার্সি বছর নওরোজ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন টেলিফোন করে রাইসিকে শুভেচ্ছা জানান। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রেসিডেন্ট পুতিন। ফোনালাপে দুই প্রেসিডেন্ট বড় খাতগুলোতে পুঁজি বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারী চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি তেহরানে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সফল বৈঠক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিময় 77% বেড়ে যাওয়ার ঘটনা তেহরান মস্কো সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার ব্যাপারে ইরান ও রাশিয়া অভিন্ন অবস্থান গ্রহণ করেছে বলে জানান পুতিন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে একটি ঘোষণা। আগামী 31 মার্চ রোববার থেকে আমাদের অনুষ্ঠানের মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,945 কিলোহার্টজে, আর নৈশ অধিবেশন শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,640 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি নয়া ফার্সি বছরে অর্থনৈতিক সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছে সহকর্মী বাবুল আখতার।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি নয়া ফার্সি বছরে অর্থনৈতিক সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন। তিনি এবছরের নাম দিয়েছেন জনগণের অংশগ্রহণে উৎপাদন বৃদ্ধি। আজ ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, গত বিদায়ী ফার্সি 1402 সালে আমাদের স্লোগান ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন বৃদ্ধি। এই স্লোগান বাস্তবায়নে অনেক ভালো কাজ সম্পন্ন হয়েছে। স্লোগানের দুটি অংশ নিয়েই অনেক কাজ হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, তবে তা সর্বোত্তম পর্যায়ের ছিল না। যা কিছু অর্জিত হয়েছে তা ভালো, তবে এই ধারা অব্যাহত রাখতে হবে। অবশ্য গত বছরের স্লোগানটি এমন কোন স্লোগান নয় যে এক বছরে এ সংক্রান্ত প্রত্যাশা সর্বোত্তম উপায়ে পূরণ হয়ে যাবে, এই স্লোগান অব্যাহত থাকবে। তিনি বলেন, যে বছরটি আমাদের সামনে রয়েছে, অর্থাৎ যে বছরটিতে আমরা এরই মধ্যে প্রবেশ করেছি, তাতে আমাদেরকে অনেক কাজ করতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দেশের কর্মকর্তা কর্মচারী, সরকার, সংসদ, বিচার বিভাগ এবং সাধারণ মানুষ সহ সবাইকে এ কাজের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এবছরও আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে অর্থনীতি। দেশের দুর্বল পয়েন্ট এখানেই। এসব ক্ষেত্রে আমাদেরকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত অধ্যয়ন ও বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দেশের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধানের মূল চাপিকাঠি রয়েছে উৎপাদনের মধ্যে, দেশীয় উৎপাদন তথা জাতীয় উৎপাদনের মধ্যে। এ কারণে গত কয়েক বছর ধরে আমরা উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করছি। যদি উৎপাদন বাড়ে এবং জাতীয় উৎপাদনের পথে আমাদের যাত্রা সর্বোত্তম উপায়ে অব্যাহত থাকে, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অনেক বড় বড় সমস্যারই সমাধান হয়ে যাবে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মুদ্রামান ইস্যুর মতো মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো উত্তম পন্থায় সমাধান করা সম্ভব হবে। কাজেই উৎপাদন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ কারণে এবছরও এ বিষয়ের উপরেই জোর দেব। আশা করছি এবছর উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি ঘটবে এবং আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ ও উপস্থিতি ছাড়া এটা সম্ভব হবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, উৎপাদনের ক্ষেত্রে বড় অগ্রগতি চাইলে অর্থনীতিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। উৎপাদনের ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততার পথ ভালোভাবে খুলে দিতে হবে, তাদের অংশগ্রহণ ও উপস্থিতির পথে বাধাগুলো অপসারণ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, জনগণ অনেক বড় সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র, বিদ্যমান সুযোগ ও সম্ভাবনাকে দেশ ও জনগণের স্বার্থে কাজে লাগাতে হবে। কাজে এবারের স্লোগান হচ্ছে জনগণের অংশগ্রহণে উৎপাদন বৃদ্ধি, এটাই এবছরের স্লোগান। আশা করি ইনশাল্লাহ এই স্লোগানটি সর্বোত্তম ভাবে বাস্তবায়িত হবে। আশা করা হচ্ছে ইরানের পরিকল্পনাবিদরা এ বিষয়ে পরিকল্পনা করবেন, বিশেষজ্ঞরা তাদের চিন্তা বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন এবং অর্থনৈতিক অঙ্গনে তৎপর ব্যক্তিরা তা বাস্তবায়ন করে ইরানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক parstoday.ir/bn,
ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ফার্সি নববর্ষের বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গাজায় হত্যা নৃশংসতা আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। ফিলিস্তিনের হামাজ বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধে নিজের ব্যর্থতা ঢাকতে হাসপাতালগুলোতে হামলা বৃদ্ধি করেছে। বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ছে, আগের 2 শর্ত মানতে হবে। গাজার বাইরে থেকেও ইসরায়েলি হামলা অব্যাহত, তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এবারে আরও কিছু খবর। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের প্রভাবশালী অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন করে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইরানের অংশগ্রহণ অতি জরুরি। তিনি আরও বলেছেন, গোটা অঞ্চলে একটি যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টায় সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। বুসাইদি বলেন, ইরান এ অঞ্চলের একটি প্রভাবশালী দেশ, কাজেই আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানকে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই। ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছে, কাজেই যুদ্ধ বন্ধ করে উত্তেজনা প্রশমন করতে হলে ইসরায়েল ও হামাসকে উভয়কে সমাধানের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে। শ্রোতা বন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় চাইছি।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 9ম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম সাজ্জাদ তথা হজরত ইমাম জাইনুল আবেদিনের একটি দোয়ার আলোকে পবিত্র রমজানে আত্মশুদ্ধি সম্পর্কে কিছু কথা বলব। দোয়াটি সহিফায়ে সাজ্জাদিয়ার 44তম দোয়া। পবিত্র কোরআন ও মহানবীর হাদিসের পর হজরত আলী আলাইসাল্লামের নাহজুল বালাঘা ও ইমাম সাজ্জাদের সহিফায়ে সাজ্জাদিয়া মুক্তির পথ নির্দেশনা ও খোদাপ্রেমের গাইড হিসেবে অত্যন্ত বরকতময় ও জরুরি দুটি বই। তাই এ দুই বইয়ের সঙ্গেও মুসলমানদের উচিত প্রেমময় সম্পর্ক গড়ে তোলা। ইমাম সাজ্জাদ আলাইসাল্লামের আলোচ্য এই দোয়া তার অন্য সব দোয়ার মতোই মহান আল্লাহর সঙ্গে প্রেমময় সংলাপ ও বিনম্রতা এবং আকুলতায় পরিপূর্ণ। আসলে যুক্তি ও প্রেমময় কান্না ভেজা আকুতিতে তার সব দোয়াই অনন্য।
ইমাম সাজ্জাদ আলাইসাল্লাম তার এ দোয়ার প্রথমেই বলেছেন, মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে তিনি আমাদেরকে তার প্রশংসাকারীদের মধ্যে রেখেছেন। আমরা মহান আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে গাফিল নই। এসব নিয়ামতের জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ যদি নানা সুযোগ বা পথগুলো খুলে না দিতেন, তাহলে আমরা তাঁর প্রশংসাকারী হতে পারতাম না। এরপর ইমাম সাজ্জাদ এ দোয়ায় বলেছেন, আল্লাহর শুকর করছি এজন্য যে তিনি আমাদেরকে তাঁর দিকে যাবার, পূর্ণতা পাবার এবং দূরদৃষ্টি ও বিচক্ষণতার মহাখনিতে যাওয়ার অন্যতম পথ তথা রমজান, যা কিনা তাঁরই মাস, তা দান করেছেন। এখানে দেখার বিষয় হল, সব মাস ও দিন মহান আল্লাহর হওয়া সত্ত্বেও এখানে রমজানকে আল্লাহর নিজের মাস বলার অর্থ হচ্ছে এ মাসের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও গুরুত্ব।
ইমাম সাজ্জাদের দৃষ্টিতে রমজান হচ্ছে সংযমের ও আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। এই মাস নাফসের উন্নয়ন বা আত্মিক পরিশুদ্ধির জন্য খুবই মোক্ষম সময়, কারণ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করা সহ নানা ধরনের প্রবৃত্তিকে দমনের চর্চা করা হয় এই মাসে। মুসলমানরা এই মাসে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নানা কষ্ট সহ্য করেন। বছরের অন্য সময়ে তারা ঠিক এত ব্যাপক মাত্রায় নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেন না, তাই রমজান হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। ইমাম সাজ্জাদ তার এই দোয়ায় রমজানকে পবিত্র করার বা পবিত্রকারী মাস বলে উল্লেখ করেছেন। এই মাসে এমন কিছু মাধ্যম আছে যা মানুষের আত্মাকে পবিত্র করে, যেমন রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া, নফল নামাজ ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি ইত্যাদি। আর এই সবই মহান আল্লাহর অনুগ্রহ বা খোদাই ভোজ সবার কিছু নেয়ামত। এই মাসে মুসলমানরা আল্লাহরই খাস মেহমান।
পবিত্র কোরআনও এ মাসের আরেকটি বড় আধ্যাত্মিক খাবার, যা রমজানের খোদাই দস্তরখানের অন্যতম প্রধান আকর্ষণ। রমজানের এসব খোদাই নেয়ামত আমরা যত বেশি ব্যবহার করব, ততই আমাদের আধ্যাত্মিক ভিত্তি মজবুত হবে, ফলে মহান আল্লাহ ও পূর্ণতার দিকে সফরের পথ হবে অনেক বেশি সহজ এবং সৌভাগ্যের শোভানো চলে আসবে হাতের মুঠোই। এরপর ইমাম সাদ্দাত আলাইহিস সালাম এই দোয়াই রমজানকে খালেস করার বা আন্তরিক হওয়ার মাস বলে অভিহিত করেছেন। আমাদের সবার মধ্যে লুকিয়ে রয়েছে স্বর্ণের মতো মহামূল্যবান রত্ন, কিন্তু নানা উদাসীনতার কারণে এর মধ্যে মিশে গেছে নানা আবর্জনা, ভেজাল, ভাতু ও ধুলোবালি সহ নানা পঙ্কিলতা। সব নবী রাসূল এসেছেন আমাদের ভেতরের এই অমূল্য রত্ন তথা সোনার আত্মাকে পবিত্র ও খাঁটি করতে। সব ধরনের কঠিন খোদাই পরীক্ষা, সাধনা, জিহাদ ও শাহাদত, এসবের উদ্দেশ্য হচ্ছে এই পবিত্রকরণ। অন্য যে কোনো মাসের চেয়ে এ মাসে আমাদের আত্মাকে পবিত্র করা অনেক বেশি সহজ।
আমাদের সব পাপাচার, কুঅভ্যাস বা পাপ প্রবৃত্তি, এই সবই আমাদেরকে নিচে নামাচ্ছে। কেবল তওবার নূর ঠেকাতে পারে এইসব অধপতন ও বিচ্যুতি। বলা হয়, গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত এবং আর কখনো তা না করার প্রতিজ্ঞা করতে হবে, তা না হলে মানুষ পাপের চোরাবালিতে ডুবতেই থাকে। পাপ অব্যাহত রাখলে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে সেখান থেকে আর ফিরে আসার বা সংশোধনের কোনো উপায় থাকে না। পাপের কাজ ছাড়াও নানা ধরনের কুঅভ্যাস মানুষকে বিচ্যুত করে। বহু মানুষের একটি বাজে স্বভাব হল আত্মপ্রেম বা কেবল নিজের মতকেই গুরুত্ব দেয়া ও নিজেকে বেশি জ্ঞানী মনে করা। এ ধরনের মানুষ অন্যের ন্যায্য মতামত বা পরামর্শকে গুরুত্ব দেয় না। হিংসার স্বভাবও যদি বদ্ধমূল হয়ে যায়, তাহলে মানুষ সুন্দর বিষয়কেও নোংরা রূপে দেখে এবং উজ্জ্বল বাস্তবতাকেও স্বীকৃতি দেয় না। খ্যাতির মোহ, পদের লোভ ও অর্থের মোহ এসব স্বভাবও মানুষকে সত্য আর বাস্তবতা থেকে দূরে রাখে। মহান আল্লাহ আমাদের সবাইকে এসব মন্দ স্বভাবের ছায়া থেকেও দূরে রাখুন।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে উপস্থিত হয়েছে মাহে রমজান, এ মাস হচ্ছে বরকতময়, এ মাসেই আছে লাইলাতুল কাদর। ওই ব্যক্তি আসলেই বঞ্চিত যে এই রাতে বঞ্চিতই থেকে যায়, অর্থাৎ এ রাতে এবাদত বন্দেগী ও ইস্তিগফার করা ও পাপ বিমোচিত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়।
রমাদান তাজাল্লা বিতাসমা তুবালিল আবদ ইযা গতনামা রমাদান তাজাল্লা বিতাসমা তুবালিল আবদ ইযা গতনামা ফাল খায়র ওয়াফির ইনসুর
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ নবম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার রাহমতের অধিকারী করো, আমাকে পরিচালিত করো তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল, তোমার ভালোবাসা ও মহাব্বতের ওসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।
আল্লাহুম্মা জাআলনি ফীহি নসীবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ ওয়াহদনি ফীহি لِبَرَاهِينِكَ السَّاطِعَ وَخُذْ بِنَاصِيَتِي إِلَى مَرْضَاتِكَ الْجَامِعَ لِمَحَبَّتِكَ يَا أَمَلَ
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানি নওরোজ।
শ্রোতা বন্ধুরা, সালাম নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নওরোজ, নওরোজ মানে ইরানি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। ইরানে বসন্তের সূচনাই নওরোজ। বসন্ত আর নতুন বছর একসঙ্গে শুরু হয় বলে আনন্দের জোয়ারটাও দ্বিগুণ হয়ে যায়। নির্জীব প্রকৃতিও হয়ে উঠতে শুরু করে সজীব সবুজ। কত আয়োজন, কত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বরণ করা হয় এই নওরোজকে, তা না দেখলে উপলব্ধি করা সত্যিই দুষ্কর। চারদিকে প্রাণের মেলা, আনন্দের বিচিত্র আয়োজন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং অবস্থার ইতিবাচকতা কামনা করে সূচনা করা হয় সকল আয়োজনের। আমরা এই নওরোজের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে আজকের আসরে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
নওরোজ আসে সবুজের বার্তা নিয়ে। এ যেন প্রকৃতির পক্ষ থেকে নওরোজের এক অনন্য উপহার। তার মাঝেই পাওয়া যায় বসন্তের নতুন ঘ্রাণ, তরতাজা প্রাণ। কেবল ইরানের ভেতরেই, মানে শহর গ্রামেই নয়, বরং দেশের বাইরেও যারা বসবাস করেন তারাও এই নওরোজ উদযাপন করার লক্ষ্যে একই রকম আয়োজনে মেতে ওঠেন। ফার্সি ভাষায় আনন্দ উল্লাস মানেই ঈদ। আর নওরোজ হল ইরানের সবচেয়ে আনন্দঘন উৎসব। সে কারণে এই নওরোজকে বলা হয় ঈদে নওরোজ। তো ঈদের আমেজেই আসলে অতিক্রান্ত হয় নওরোজের আগের দিনগুলো। বাজারঘাটে কেনাকাটার ধুম পড়ে যায়, প্রায় মাস ব্যাপী চলে এই কেনাকাটার প্রাণময় আয়োজন।
নওরোজ উপলক্ষে ঘর বাড়ি সাজাবারও ধুম পড়ে যায়। সাজাতে গেলেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সব কিছু, সেই পালা চলে বেশ কিছুদিন ধরে। ইরানিরা এমনিতেই পরিচ্ছন্ন ও সৌন্দর্যপ্রিয় জাতি। এই নওরোজ উপলক্ষে পরিচ্ছন্নতা এক ধরনের আনুষ্ঠানিক রূপ লাভ করে। সুতরাং নওরোজে ইরানিদের কারও ঘরবাড়ি অপবিত্র বা দূষিত থাকার কোনো সুযোগ নেই। ঘরবাড়ি পরিচ্ছন্নতার একটা ইতিবাচক প্রভাব যেন অন্তরগুলোর উপর পড়ে, যেন হিংসা বিদ্বেষ থেকে পবিত্রতা লাভ করে সবার মন। নওরোজের অন্তত দুই সপ্তাহ আগে থেকেই এই পরিচ্ছন্নতার অভিযান চলে। ফার্সি ভাষায় এই অভিযানের পারিপার্শ্বিক শব্দ হল খনে দেখকনি। থেকক্ষণ শব্দের অর্থ হল নাড়া দেয়া বা ঝাঁকুনি দেওয়া। একটা গাছকে ঝাঁকুনি দিলে যেমন মরা পাতা ঝরে পড়ে, যেন গাছটা তরতাজা রূপ নেয়, তেমনি ঘর বাড়ি থেকে ময়লা আবর্জনা ঝেড়ে দূর করা হলে পরিচ্ছন্ন হয়ে ওঠে।
صدای شاخه ها بوری چه ها بود بهار بهار چه اسم آشنایی صدات میاد اما خودت کجایی وا بکنیم پنجره ها رو یا نه تازه کنیم خاطره ها رو یا نه وا بکنیم پنجره ها رو یا نه
শব্দ ছিল সেই চির চেনা জানা শব্দ, শাখা প্রশাখা আর শেকড়ের শব্দ। বসন্ত, আহা বসন্ত, কত চেনা সে নাম আস্তব। তোমার শব্দ ভেসে আসে কিন্তু তুমি কোথায় পলাতক? জানালাগুলো কি খুলে দেব নাকি না? স্মৃতির দেরাজ খুলব নাকি খুলব না? জানালাগুলো কি খুলে দেব নাকি না? স্মৃতির দেরাজ খুলব নাকি খুলব না?
বাহার اومد لباس نو تنم کرد تازه تر از فصل شکفتن
এলো সেই বসন্ত নতুন পোশাক পরিয়ে গায়। বসন্তের চেয়ে তরতাজা যেন হয়ে গেলাম তনুকায়। এসেছে বসন্ত সঙ্গে নিয়ে একরাশ তাজা আমেজ, এনেছে ঈদ গলি থেকে ঘরে যেন আনন্দের সেজ। উঠোন আমাদের এক গালিচা যেন বাগিচা ফুলদানি, ঘর আমাদের অতিথির জন্যে অপেক্ষায় সারাক্ষণ।
কি চমৎকার বসন্ত গীতি, মন কেড়ে নেয়। এ গানের ভেতরেই আছে প্রকৃতির সাজসজ্জার কথাও। যাই হোক, বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। খনে তেক্কুনি না, খনে তেক্কুনি কেবল ঘর বাড়ির ক্ষেত্রেই নয়, এই সংস্কৃতির চর্চা সকল অফিস আদালতের জন্য প্রযোজ্য। নওরোজ উপলক্ষে পুরো শহর, গ্রাম, এক কথায় পুরো দেশের চেহারা কেমন হয়ে যায়। ভবনের দেয়ালগুলো সব নতুন রঙে সাজানো, দরজা জানালা কিংবা কাঁচগুলো স্বচ্ছ, ভাবতেই একটা পরিচ্ছন্ন আমেজে ভরে ওঠে মন। অন্যদিকে এই স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার মধ্য দিয়ে স্বাগত জানা হয় নওরোজকে। পরিচ্ছন্ন ঘরবাড়ি অতিথি বরণের উপযোগী হয়ে ওঠে। সুতরাং নওরোজ আসে অতিথির শুভাগমনের আনন্দ নিয়ে।
এই পরিচ্ছন্নতা যে কেবল নওরোজে হয় তা নয়, বরং সারা বছর জুড়েই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। তবে নওরোজে ঘটা করে চলে এই আয়োজন। ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলেছে, সেদিক থেকে ইরানিরা ইসলামের এই বিধানটিকে ভালোভাবেই পালন করেছে। চমৎকার এই নওরোজ উৎসব শুধু ইরানেই পালিত হয় না, আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তুরস্ক, এমনকি ইরাকেও এই উৎসব জাতীয় পর্যায়ে পালিত হয়। এই উৎসব কম বেশি পালিত হচ্ছে জর্জিয়া, পাকিস্তান এবং ভারতেও। সাধারণত ২০ বা ২১শে মার্চ ফার্সি নববর্ষ শুরু হয়। বসন্ত ঋতুর প্রথম দিন থেকে শুরু হয় নওরোজ। চলুন এবারে বসন্ত বিষয়ক কবিতার অংশবিশেষ শোনা যাক। এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে চঞ্চল তরুণ দুরন্ত। বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর, পাণ্ডু কহলে জাগে রং নব অনুরাগে রাঙা হল ধূসর দিগন্ত। কিশলয়ে পর্ণে অশান্ত ওড়ে তার অঞ্চল প্রান্ত, পলাশ কলিতে তার ফুল থনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত। এলোমেলো দক্ষিণা মলয় রে প্রলাব বকিছে বনময় রে, অকারণ মন মাঝে বিরহের বেনু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত।
কাজী নজরুল ইসলামের কবিতার অংশবিশেষ শুনলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। যাই হোক, আমরা আবারও ফিরে যাই ইতি কথাই। ঠিক কবে এবং কে প্রথম নওরোজ উৎসব চালু করেছিলেন তা স্পষ্ট নয়, তবে কবি ফেরদৌসীর অমর কাব্য শাহনামা ও ঐতিহাসিক তাবারির বর্ণনা অনুযায়ী ইরানের প্রাচীন কিংবদন্তিতে উল্লেখিত বাদশাহ জামশিদ ছিলেন এ উৎসবের প্রথম আয়োজক। কেউ কেউ বলেন ইরানের হাখামানেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট দ্বিতীয় সাইরাস বা কুরুশ বাবেল বা ব্যাবিলন জয়ের বছর তথা খ্রিস্টপূর্ব 538 সালে সর্বপ্রথম নওরোজকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা ও পালন করেন। পারস্য সম্রাট প্রথম দারিউসের শাসনামলে এ উৎসব পার্সপোলিস প্রাসাদ কমপ্লেক্স বা তাখ্তে জামশিদে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ উৎসবে উপস্থিত হয়ে ইরানের সম্রাটকে নানা উপহার সামগ্রী দিতেন। এই উপহার সামগ্রী বিনিময়ের প্রথা এখনও চালু আছে।
সেজন্য নওরোজ এলেই কেনাকাটার ধুম পড়ে যায় পুরো ইরান জুড়ে। চলুন অনুষ্ঠান শেষ করা যাক বসন্ত সঙ্গীতের বাকি অংশ শোনার মধ্য দিয়ে। সঙ্গীতটি রচনা করেছেন মোহাম্মদ আলী বাহমানি আর সুরকার ও শিল্পী তুরাজ সাবন খনি।
بهار بهار یه مهمون قدیمی، یه آشنا یه صادق و صمیمی، یه آشنا که مثل قصه ها بود، خواب و خیال همه بچه ها بود. آه که چه زود بلک عیدیامون، وقتی شکست باها شکست بلامون.
باشن تو বসন্ত এক পুরনো কুটুম, সহজ চিরচেনা একান্তই অনুপম, চেনা একেবারে কিসার মতো যেন, শিশুদের ঘুম পাড়া নিয়া কিংবা স্বপ্ন হেন, মাটির জমানো ব্যাংক দ্রুতই ভেঙে গেল, ব্যাংকের সাথে মনটাও হলো এলোমেলো। বসন্ত এলো, বরফগুলো হলো বিন্দু বিন্দু, মাটির মৃত অন্তরে ফোটালো হাসির সিন্ধু। বসন্ত ঋতুকে কি যে ভালোবাসে অন্তর, খোলা জানালাকেও বাসত ভালো নিরন্তর। এলো বসন্ত, জানালাগুলো খুলে দিল, কি যে অনন্য এক অনুভবে নিয়ে গেল, কত কথা কত প্রশ্নের পাহাড়ে গ্রন্থ অমলিন, আফসোস সকল প্রশ্নই রয়ে গেল উত্তরহীন। মিথ্যে নয়, তখনও এ মন ছিল তরুণ সংকাশী, রুটি রুজির পেছনেই পড়েছিল দিবানিশি।
বাহার اومد برفار و نقطه چین کرد، خنده به دل مردگی زمین کرد، چقدر دلم فصل بهار رو دوست داشت، با شدن پنجره ها رو دوست داشت.
دوستروتا بنتورা, আবারো নওরোজের শুভেচ্ছা রইল। ছুটির এই মুহূর্তগুলো সুন্দর কাটুক, আনন্দে কাটুক সবার।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ।
কিতাব শুদ হেফ কে হামাশ সলবি জবাব শুদ, দুরুগ নাগাম هنوز دلم جوون بود که صبح تا شب دنبال آب و نون بود.
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে সবাই ভালোভাবে বাঁচতে চায়, সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু কজনের এই চাওয়া পূরণ হয়? সুন্দরভাবে জীবনযাপনের আশা অপূর্ণ থাকার নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অজ্ঞতা। সুন্দরভাবে জীবনযাপনের উপায় জানা থাকলে অনেক সমস্যাকেই আর জটিল মনে হয় না, বড় সমস্যা কাটিয়েও সুখ অনুভব করা যায়। যাই হোক, আমরা সুন্দরভাবে জীবনযাপনের উপায় নিয়েই কথা বলার চেষ্টা করব আমাদের নতুন ধারাবাহিক জীবনশৈলীতে। আশা করি প্রতিটি আসরেই আপনাদের সঙ্গ পাব। নতুন এই ধারাবাহিক আমাদের জীবন ব্যবস্থায় নতুন আমেজ যোগ করবে, এ প্রত্যাশা রইল। জীবনশৈলীর প্রথম আসর উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
মানব জীবনে যেমন সুখ আছে তেমনি আছে দুঃখ। সফলতার পাশাপাশি আছে ব্যর্থতাও। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই মানুষের জীবন বয়ে চলে। কখনো কখনো জীবনকে অত্যন্ত কঠিন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়, একইভাবে চিরস্থায়ী নয় সুখ ও আনন্দও। কাজেই দুঃখ কষ্টের সম্মুখীন হলেই হতাশ ও অস্থির হয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। অভিজ্ঞতার আলোকে ইচ্ছা শক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে মানুষ চাইলে নিজের ব্যর্থতাকে সফলতা ও কান্নাকে হাসিতে পরিণত করতে পারে। তবে এজন্য সুন্দরভাবে জীবনযাপনের পন্থা জানতে হবে, যাতে প্রতি মুহূর্তেই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান ভাবতে পারি। জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে গড়ে তুলতে মানুষ নিজেই ভূমিকা পালন করতে পারে। জীবনকে সুন্দর হিসেবে গড়ে তোলার দায়িত্ব মানুষের নিজের হাতে।
সুখী হতে আমরা সবসময় চেষ্টা চালাই। আমরা চেষ্টা করি একটি একক নিয়ম বের করার। আসলে এমন একক কোনো সূত্র নেই যা নিশ্চিতভাবে সুখ হাতের নাগালে এনে দিতে পারে। মানুষের দৃষ্টিভঙ্গি, আকর্ষণ, রুচি, পছন্দ যেহেতু ভিন্ন ভিন্ন, সে কারণে সবার জন্য একই সূত্র বা পদ্ধতি বাতলে দেওয়া সম্ভব নয়। মানুষে মানুষে এই যে পার্থক্য, তা প্রাকৃতিক। আর এ কারণেই সবাইকে নিজের মতো করে সর্বোত্তম জীবনযাপনের পন্থা খুঁজে নিতে হয়। তবে সুখী জীবনের জন্য কিছু সাধারণ সূত্র বা পন্থাও রয়েছে। ধর্মীয় ব্যক্তিত্ব, চিন্তাবিদ ও মনোবিজ্ঞানীরা এসব সূত্র বাতলে দিয়েছেন। তাদের বক্তব্য মানুষের জীবন চলার পথকে মসৃণতর করে। তাদের মতে সুন্দর জীবনযাপনে প্রথমেই ভূমিকা রাখে আমাদের মন। মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে একটু সংস্কার আনলেই আমাদের জীবন সম্পর্কে ধারণা পাল্টে যেতে পারে। এই সংস্কারের মাধ্যমে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে, আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনই গোটা জীবন সম্পর্কে আমাদের উপলব্ধিতে পরিবর্তন আনতে পারে।
মনোবিজ্ঞানীদের মতে মানুষের মন অত্যন্ত শক্তিশালী। কাজের সূচনা হয় মন থেকে। কাজ হল মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ, আর এই সূচনা তথা ইচ্ছাটা আসে মন থেকেই। এই ইচ্ছাটা যদি ভালো হয় কাজ হয় ভালো, আর ইচ্ছা তথা ভাবনা যদি খারাপ হয় কাজ হয় খারাপ। মানুষ যদি তার মনকে মন্দ চিন্তার সুযোগ দেয় তাহলে তার কাজগুলোও হবে খারাপ। আমরা যদি মন্দ কাজ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের মনকে ভালো কাজ বা ভালো চিন্তার সুযোগ দিতে হবে, মনকে ভালো কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। মানুষের মনই হচ্ছে তার নিজের জন্য ঘটে যাওয়া সব কিছুর নিয়ন্ত্রক ও নির্ধারক। তবে মনের ভেতরে পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা মানুষের রয়েছে।
মানুষ নানা ভুল ত্রুটির পর অনেক নতুন কিছু শেখে এবং পরবর্তীতে সঠিক পথ বাছাই করতে সক্ষম হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন মানুষ এটা বোঝার ক্ষমতা রাখে যে সে যদি অনেক বছর আগে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত না নিত তাহলে তার জীবনটা এমন হতো না, জীবনটা অন্যরকম হতো। কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে জীবনটা অন্যরকম হয়ে গেছে। এই অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে মানুষ তার মনে পরিবর্তন আনতে পারে। তবে কোনো কোনো মানুষ চিন্তা ও পরিকল্পনায় বিশ্বাস করে না। তারা মনে করে যা ঘটবে সেটাই কল্যাণকর। তারা উত্তম জীবন চায় না। তারা বাতাসে ভাসমান পাতার মতো নিজেদেরকে ছেড়ে দেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, নিজের বিবেক বুদ্ধি ও চিন্তা শক্তিকে ব্যবহার না করা হলে মানুষ নানা সমস্যার সম্মুখীন হতে পারে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন মুসলমানরা যাতে চিন্তা শক্তি ও বিবেক বুদ্ধিকে কাজে লাগায়। বিবেক বুদ্ধি ও চিন্তা শক্তি কাজে লাগাতে তিনি সবসময় পরামর্শ দিয়ে গেছেন, যাতে মানুষ আরও সুন্দর জীবনের অধিকারী হতে পারে। মানুষের চিন্তা তার আত্মাকে পরিপূর্ণতা দেয়। চিন্তা শক্তি মানুষকে ভুল ত্রুটি থেকে দূরে রাখে এবং মানুষের মনের শক্তিকে জোরদার করে। চিন্তা ও বিচার বিবেচনা মানুষকে অস্তিত্ব জগতের শেকড় বুঝতে সহযোগিতা করে। যখন কেউ ভালো কিছু নিয়ে চিন্তা করা অব্যাহত রাখে, সেই ব্যক্তি ক্রমেই ভালোর দিকে আকৃষ্ট হতে থাকে, তার আচরণও সুন্দর ও উপযুক্ত হয়ে ওঠে। আহলে বাইতের সদস্যদের কথা ও কাজে এসব বাস্তবতা উঠে এসেছে।
ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, মানুষের চিন্তা শক্তি তাকে ভালোর দিকে ধাবিত করে। প্রত্যেকেই তার চিন্তা ও বিবেক বিবেচনার মাধ্যমে তার নিজের মধ্যে সুপ্ত শক্তি ও ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারে আর তার সুন্দর জীবনযাপনে সহযোগিতা করে। মানুষকে তার মনের উপর নিয়ন্ত্রণের অনুশীলন করতে হবে, কারণ রক্ত মাংসের বিশাল দেহের মানুষটি নিয়ন্ত্রিত হয় অদৃশ্য সেই মনের দ্বারা। কাজেই মনের উপর নিয়ন্ত্রণ মানেই নিজের উপর নিয়ন্ত্রণ। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে শয়তানি শক্তির ধোকায় পড়ার আশঙ্কা বেড়ে যায়। সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিবেক ও চিন্তা শক্তি দিয়েছেন তা দিয়ে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। মনে রাখতে হবে, মানুষ শ্রেষ্ঠ কারণ তাকে বিবেক দেওয়া হয়েছে। এই বিবেকের কারণে মানুষ পশুর থেকে আলাদা।
শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা সুন্দরভাবে জীবনযাপনের জন্য মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার কথা বললাম। আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল। Thank you.